وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي.
بسم الله الرحمن الرحیم بالو هی সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শোকাবহ মুহররম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিকে আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা বলেছিলাম মহরম ও কারবালার মহাবিপ্লবকে বুঝতে হলে সবকিছুর আগে ভালোভাবে জানতে হবে ইমাম হোসাইন আল ইসলাম সহ প্রকৃত মোহাম্মদি ইসলামের মূল কান্ডারীদের প্রকৃত পরিচয় ও মর্যাদার স্বরূপ। একই সঙ্গে বুঝতে হবে প্রকৃত মোহাম্মদি ইসলামের বিপরীত পথে চলা পশু শক্তির মূল কুচক্রী ও তাদের কারসাজিগুলোকেও। এ দুটি বিষয়ে যথাযথ ধারণা না থাকার কারণে আজও অনেক সাধারণ মুসলমানের মধ্যে কারবালা বিপ্লবের মহত্ব ও শিক্ষা সম্পর্কে নানা বিভ্রান্তি ও খুব বিপদজনক চিন্তাধারা বজায় রয়েছে। খোদাদ্রোহী জালিম উমাইয়া গোষ্ঠী ও তাদের সহযোগী গোত্রবাদী রাজনৈতিক ধারাগুলোর কায়েমি স্বার্থবাদী প্রচারণার কারণে অনেক অসচেতন সাধারণ মুসলমান মনে করেন যে কারবালা ট্রাজেডি মহান আকাশ, তাই মুয়াবিয়াপন্থী আর ইয়াজিদ গোষ্ঠীর নেতৃত্বাধীন তৎকালীন মুসলিম রাজশক্তি ওই স্বৈরতান্ত্রিক ধারার সঙ্গে আপোষ করতে বাধ্য মুসলমানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আল্লাহ নিজে চাইলেই তো এত সব নৃশংসতা ঠেকাতেই পারতেন।
আসলে এ ধরনের চিন্তাধারা অজ্ঞ ও ধর্মান্ধ নানা গোষ্ঠী সহ ইসলামের শত্রু ও মুনাফিক গোষ্ঠীর প্রচারণারই প্রভাব। ফলে অনেক মুসলমান ভাবেন যে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো জালিম, খোদাদ্রোহী ও স্বৈরতান্ত্রিক এবং চরিত্রহীন ব্যক্তিও ক্ষমতাসীন হয় তাহলে তার আনুগত্য করা বৈধ এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। আর ওই যুগেও ইমাম হুসাইনের উচিত হয়নি ইয়াজিদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে নামা। নাউজুবিল্লাহ। মুসলিম বিশ্বের অনেক অংশেই আজও এই বাক্যটি একটি শিরোধার্য নীতি হিসেবে বিবেচিত হয় যে রাজা বাদশারা হচ্ছেন আল্লাহর ছায়া, তাই তাদের দোষ ত্রুটি থাকলেও তা বলতে নেই ও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে নেই। এভাবে তারা ইয়াজিদ ও মুয়াবিয়ার মতো মহাবিচ্যুত ও কুলাঙ্গারদেরকেও গ্রহণযোগ্য নেতা বলে বিবেচনা করেন। আর মুসলমানদের মধ্যে যদি আজও এমন সব বিপজ্জনক ধারণা বদ্ধমূল হয়ে থাকে তাহলে তাদের মধ্যে সত্যিকারের ইসলাম তথা মুক্তিকামী প্রকৃত ইসলাম, ন্যায় বিচারকামী ইসলাম তথা মুহাম্মদ ইসলাম বাস্তবায়ন খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ফলে বুশ, ব্লেয়ার, ট্রাম্প, শ্যারন ও নেতানিয়াহুর মতো আধুনিক যুগের ফেরাউন আর নমরুদদের সব গণহত্যা ও অপরাধকেও বৈধতা দেয়া ছাড়া উপায় থাকবে না।
চতুর্থ হিজরির তিন শাবান মদিনা মুনাওয়ারায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দহিতা হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কোলে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান, যার জন্ম কেবল বিস্ময়কর ও অসাধারণই ছিল না, তাঁর গোটা জীবনকাল ও গৌরবময় শাহাদত ছিল অশেষ রহস্যে পরিপূর্ণ। তাঁর মাতা যদি সক্ষম হতেন তাহলে তাঁকে দুধ পান করাতেন, কিন্তু ইমাম হুসাইন আল ইসলাম তাঁর নানা রাসুলুল্লাহর জিহ্বা ও আঙুল চুষেই পরিতৃপ্ত হতেন, শান্ত হয়ে যেতেন। রাসুলুল্লাহ ইমাম হুসাইনকে কাঁধে বসাতেন এবং বলতেন, এ বালক ও তার ভাই দুনিয়ায় আমার দুটি সুগন্ধি ফুল, রায়হান। তিনি বারবার বলতেন, হুসাইন আমা থেকে আর আমি হুসাইন থেকে। আরও বলতেন, এরা দু ভাই আমার আহলে বাইতের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয়। রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁদের সম্পর্কে বলতেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের নেতা।
ইমাম হুসাইন আলাইহি সালাম ইসলামের মহাবিদ্যালয়ে অর্থাৎ যে গৃহে জিব্রিল আলাইহি সালাম আয়াত নিয়ে অবতীর্ণ হতেন, সেখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোলে এবং হযরত আলী ইবনে আবি তালিবের সান্নিধ্যে ও মা ফাতেমা জাহরার পবিত্র আঁচলের ছায়াতলে বড় হন। তার শিক্ষার উচ্চ থেকে উচ্চতর স্তরে উত্তীর্ণ হন এ বিশ্ববিদ্যালয়ে। তাঁরই সহপাঠীবৃন্দ যেমন হযরত সালমান ফার্সি, হযরত মিগদাদ, হযরত আবু জার, হযরত ইবনে আব্বাস প্রমুখ তাঁর চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু মর্যাদার দিক থেকে তাঁর চেয়ে পিছিয়ে ছিলেন। যেমনটা আমরা জানি যে ইবনে আব্বাস তাঁর নেতৃত্বে চলাকে নিজের জন্য গৌরবের কারণ বলে মনে করতেন এবং এ বিষয়টিকে নিজের জন্য সৌভাগ্য বলে ভাবতেন। মহানবীর সাহাবী আবু হুরায়রা ইমাম হুসাইনের পবিত্র পদধূলি নিজের জামা দিয়ে মুছেছেন এবং এ কাজের জন্য গর্বও করেছেন। তিনি বর্ণনা করেছেন, আমি সচক্ষে দেখেছি যে হুসাইন তার দুপা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে রেখেছিল, আর রাসূল তার জিহ্বায় চুমু দিচ্ছিলেন ও বলছিলেন, হে আল্লাহ, একে তুমি ভালোবাসো, কেননা আমিও একে ভালোবাসি।
ইমাম হুসাইন আল ইসলাম প্রথম খলিফা আবু বক্করের খেলাফতকালে যদিও মাত্র 10 বছরের এক বালক ছিলেন, তদুপরি বুজুর্গ সাহাবিবৃন্দের ফতোয়া ও জ্ঞান শিক্ষার আসরে অংশগ্রহণ করতেন। সাহাবিরা তাঁকে নিজেদের জায়গায় এনে বসাতেন এবং তাঁর প্রতি এতটা শ্রদ্ধা প্রকাশ করতেন যা আবদুল্লাহ ইবনে ওমর কিংবা আব্দুর রহমান ইবনে আবু বক্করের প্রতি করতেন না। ইমাম হুসাইন আল ইসলাম এমন এক ঘরে বেড়ে ওঠেন যে ঘরের অধিবাসীরা তথা আহলে বাইত তাঁদের সর্বস্ব ধর্মের পথে উৎসর্গ করতেন এবং এ পথে তাঁদের কোনো রকম কাৎপণ্য বা ভণ্ডামি ছিল না। ইমাম হুসাইন আল ইসলামের বদান্যতা ও দানশীলতার শত শত কাহিনী মানুষের মুখে মুখে দৃষ্টান্ত হিসেবে উচ্চারিত হয়। ইমাম হুসাইন আল ইসলাম পূর্ণতা ও পবিত্রতার এমন চরম শিখরে পৌঁছেছিলেন যে মুবাহালার সেই অগ্নি পরীক্ষায় খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি দ্যুতিময় চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন। বিশ্বের সব ঐতিহাসিকের অকপট স্বীকারোক্তি মোতাবেক ইমাম হুসাইন আলাইসাল্লাম জ্ঞান, সংযমশীলতা, সত্যনিষ্ঠতা, সাহসিকতা, পরোপকার, দারিদ্রদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিষয়ে মুসলমানদের মাঝে ছিলেন আদর্শ।
ইমাম হুসাইন আলাইহিসাল্লাম তাঁর নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সদৃশ ছিলেন। ইমাম হুসাইন অনেক প্রসিদ্ধ দোয়া, অগণিত কারামাত ও অলৌকিক ঘটনার জন্য বিশ্বনন্দিত। শাহাদাতের আগে ইমাম হুসাইন আলাইহিসাল্লাম তাঁর নিজের পরিচয় সম্পর্কে বললেন, হে আল্লাহ, তুমি জানো যে এরপর জমিনের বুকে তোমার নবী দুহিতার কোনো পুত্রই রইল না। এরপর জমিনের বুকে তোমার নবী দুহিতার কোনো পুত্রই আর রইল না। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এ আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান,
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা পরিবেশবাদী আন্দোলন ও এনজিওর ছদ্মাবরণের ইরানে অনুপ্রবেশ করার পশ্চিমা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব বলে আশা রাখছি।
গ্রিসের রূপকথায় বর্ণিত ট্রয় নগরীর যুদ্ধ নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। ট্রয়ের যুদ্ধ হল একটি মহাকাব্য যা গ্রিক কবি হোমার যীশু খ্রিস্টের জন্মের আগে ইলিয়াড গ্রন্থে চিত্রিত করেছিলেন। গল্পটা এরকম, গ্রিসের সেনাবাহিনী 10 বছর অবরুদ্ধ করে রেখেও ট্রয় নগরীর পতন ঘটাতে পারেনি। এ অবস্থায় তারা কাঠ দিয়ে একটি বিশালাকায় ঘোড়া তৈরি করে তার পেটের মধ্যে নিজেদের বেশ কিছু সশস্ত্র কমান্ডোকে রেখে অবরোধ প্রত্যাহার করে চলে যায়। এদিকে ট্রয় নগরীর যোদ্ধারা ধরে নেন যে তারা গ্রিসের বিরুদ্ধে জয়ী হয়েছেন বলে গ্রিকরা অবরোধ প্রত্যাহার করে চলে গেছে।
তারা যুদ্ধজয়ের নিদর্শন হিসেবে গ্রিকদের ফেলে যাওয়া ঘোড়াটিকে টানতে টানতে শহরের ভেতরে নিয়ে যান। ঘোড়াটিকে অরক্ষিত রেখে ট্রয়ের যোদ্ধারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এরপর ক্লান্ত পরিশ্রান্ত ট্রয়বাসী যখন রাতে বিজয়ের আনন্দে গভীর ঘুমে অচেতন, তখন বিশালাকায় ঘোড়াটি থেকে গ্রিসের সশস্ত্র কমান্ডোরা বেরিয়ে আসে। ততক্ষণে গ্রিসের সেনারা ফিরে এসে ট্রয় নগরীর দরজায় অপেক্ষমান। কমান্ডোরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নগরীর মূল ফটকে থাকা প্রহরীদের হত্যা করে ফটকটি খুলে দেয়। গ্রিক বাহিনী হুর মুড়িয়ে নগরীতে অনুপ্রবেশ করে এবং ভয়াবহ অত্যাচার ও ধ্বংস লীলা চালিয়ে ট্রয় যুদ্ধে বিজয় লাভ করে।
ট্রয় নগরীর মহাকাব্যের ঐতিহাসিক সত্যতা থাকুক আর নাই থাকুক, এই ঘটনা থেকে শত্রুপক্ষের ঘরের মধ্যে অনুপ্রবেশ করার একটি কৌশল বর্ণিত হয়েছে। বর্তমান আধুনিক যুগে অনুপ্রবেশ করার ধরন, কৌশল ও সরঞ্জামে আমূল পরিবর্তন এসেছে। আগের মতো একটি দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য শারীরিকভাবে ওই দেশে অনুপ্রবেশ করার প্রয়োজন নেই। বর্তমান যুগে ওই দেশের মানুষের মনোজগৎকে পাল্টে দিয়ে সেখানে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা বসিয়ে দিতে পারাটাই একটি সাফল্য। সফট পাওয়ার সম্পর্কিত তাত্ত্বিক জোসেফ নাইয়ের মতে, আমি যদি এমন কাজ করতে সক্ষম হই যার ফলে আমি যা চাই আপনিও তা কামনা করেন, তাহলে ওই কাজ করতে বল প্রয়োগ করে আপনাকে আর বাধ্য করতে হবে না।
জি, আমরা এমন এক যুগে বসবাস করছি যখন একটি দেশের পক্ষ থেকে আরেকটি দেশে প্রভাব সৃষ্টি বা অনুপ্রবেশ করার নানাবিধ উপকরণ রয়েছে। এ কাজে গণমাধ্যম একটি বড় শক্তি, পাশাপাশি মানবিক সাহায্যের নামে বিজ্ঞান, গবেষণা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও শত্রুর দেশে অনুপ্রবেশ করা যায়। এসব কাজে যুদ্ধের তুলনায় অতি সামান্য খরচ ও লোকবল ব্যয় হয়। ভার্চুয়াল জগৎটি ট্রয় নগরীতে রেখে যাওয়া ঘোড়ার মতো কাজ করে। উদাহরণস্বরূপ সামাজিক মাধ্যম টেলিগ্রামের কথাই ধরা যাক। এই টেলিগ্রাম ইরানি জনগণকে সেবা দেওয়ার জন্য অন্তত 3,000 সার্ভারকে কাজে লাগিয়েছে। এছাড়া ইরানের বাইরে থেকে বহু স্যাটেলাইট টিভি চ্যানেল ইরানি জনগণের জন্য বিনা পয়সায় অনুষ্ঠান প্রচার করছে। এসব চ্যানেল প্রধানত আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েল প্রচার করছে এবং এগুলো পরিচালনার টাকা যাচ্ছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো থেকে।
২০২২ সালের শরতে ইরানে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তার কারণ হিসেবে মাহসা আমিনের মৃত্যুর ঘটনা ছিল একটি অজুহাত মাত্র। মাহসা আমিনের মৃত্যুর কারণ হিসেবে ওইসব টিভি চ্যানেল প্রথমে একটি কল্পকাহিনী ছড়িয়ে দেয়। কুর্দি নারী মাহসা আমিনি ইরানের আইন মেনে হিজাব পরতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আটক করে। এরপর কর্তৃপক্ষ জানায়, শিশুকাল থেকে শরীরে বহন করা একটি রোগের কারণে মাহসা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কিন্তু বিদেশি গণমাধ্যমগুলো একথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে থাকে যে পুলিশি নির্যাতনে ওই নারীর মৃত্যু হয়েছে। এরপর ইরানের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেসব অস্ত্র দিয়ে তারা ইরানের একটি মাজারে হামলা চালিয়ে নারী ও শিশুসহ বহু নিরাপরাধ মানুষকে হত্যা করে। ইরানি সমাজে অনুপ্রবেশের মাধ্যমে এদেশের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি বিনষ্ট করার আশায় পশ্চিমা টিভি চ্যানেলগুলো এই অপকর্মে উস্কানি দেয়।
২০১৭ সালে ইরানের নিরাপত্তা বাহিনী একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী চক্রের এক সদস্যকে আটক করে। ওই ব্যক্তি পরিবেশ রক্ষা বিষয়ক একটি এনজিওর পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কয়েকটি এলাকায় শক্তিশালী ক্যামেরা বসিয়েছিল, কিন্তু আসলে সে ওইসব ক্যামেরার সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্যচিত্র ধারণ করে বিদেশে পাচার করছিল। তাকে আটক করার পর পশ্চিমা দেশগুলো ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগের বিরুদ্ধে অপপ্রচার তীব্রতর করে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে দাবি করে, ইরানে নিরাপত্তা বাহিনী অহেতুক পরিবেশবাদী দ্বৈত নাগরিকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। পত্রিকাটি দাবি করে, এসব ব্যক্তি পাশ্চাত্যের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি লাভকারী এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রখ্যাত মার্কিন কৌশলবিদ মার্ক পালমারকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে নতুনত্ব আনয়নকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের বিরোধী। পালমার মনে করেন, সফটওয়্যার চালিয়ে ইরানি জনগণকেই তাদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে এবং তাদের মাধ্যমেই ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাতে হবে। একটি দেশের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা সম্পর্কিত তথ্যাবলীকে একটি পাজেলের সঙ্গে তুলনা করা যায়, যা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত। ইরানের অভ্যন্তরে সরাসরি অনুপ্রবেশ করে যেহেতু এদেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব নয়, তাই পাশ্চাত্য নানা পদ্ধতিতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সংগ্রহ করে তা থেকে একটি গোটা চিত্র পাওয়ার চেষ্টা করে।
কৃত্রিম উপগ্রহগুলো থেকে বিশ্বের অন্যান্য স্থানের মতো ইরানের বাহ্যিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব, কিন্তু আরও কাছ থেকে কিভাবে এদেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়, এজন্য তারা ইরানের ভেতরে ড্রোন পাঠানোর চেষ্টা করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী RQ-170 মডেলের একটি অত্যাধুনিক মার্কিন ড্রোনগুলি করে নামায় ইরান। এছাড়া বিভিন্ন এনজিও, পরিবেশবাদী আন্দোলন কিংবা জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে ইরানে পাঠানো ব্যক্তিদের মাধ্যমে এদেশের গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টাই মোটেও কার্পণ্য করে না পাশ্চাত্য।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
চিরভাস্বর কারবালার মহাবিপ্লব। শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে চিরভাষ্যর কারবালার মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার দ্বিতীয় পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদী রক্তে হেসে উঠে যাবে জিন্দেগানি। কারবালার মহাবিপ্লব বিশ্ব ইতিহাস ও সভ্যতার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ হতে প্রায় 1400 বছর আগে ঘটে যাওয়া সেই বিপ্লব মানব সভ্যতাকে যতটা প্রভাবিত করেছে ও করে যাচ্ছে এবং করবে, মোট কথা অস্তিত্ব জগতের শেষ দিনটি পর্যন্ত এর প্রভাব ও শিক্ষাগুলো মানব জাতিকে যতটা নাড়া দেবে তেমনটি আর কোনো বিপ্লবের ক্ষেত্রেই সম্ভব হবে না। কিন্তু কেন কারবালার এই মহাবিপ্লব মুক্তিকামী বিশ্ব মানবতাকে এত প্রবলভাবে দোলা দেয় এবং কেন এই বিপ্লবের মহানায়কদের জন্য অস্ত্র বিসর্জন করতে মানুষ গর্ব অনুভব করে, এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনায়।
পৃথিবীতে যা যত বেশি গুরুত্বপূর্ণ তা অর্জনের জন্য তত বেশি শ্রম বা মূল্য দিতে হয়। একত্ববাদ, স্বাধীনতা, মানবতা ও উচ্চতর সব মূল্যবোধেরই সমষ্টি হল ইসলাম। তাই ইসলাম মানব জাতির জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার। এই ইসলাম মানব জাতির কাছে এসেছে হাজার হাজার বছর ধরে 1 লাখ বা 2 লাখ নবী রাসুলের অশেষ ত্যাগ, তিতিক্ষা আর রক্তের বিনিময়ে। পরিপূর্ণ ধর্ম ইসলামের মহাতরীর অগ্রযাত্রা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অতীতের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করে। কিন্তু বিশ্বনবীর তিরোধানের পর এই মহাতরীর অগ্রযাত্রা ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। এ প্রসঙ্গে খিলাফত যুগের শেষের দিকের কয়েকটি গৃহযুদ্ধের কথা উল্লেখ করা যায়। কুচক্রি ও কায়েমি স্বার্থবাদী মহলের ষড়যন্ত্রে বিশ্বনবীর হিজরতের প্রায় 40 বছর পরই ইসলামের নামে চালু হয় রাজতন্ত্র। ভোগবাদ ও গোত্রবাদ সহ জাহিলি যুগের নানা প্রভাব আবারও প্রাধান্য বিস্তার করতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি এত শোচনীয় হয়ে ওঠে যে একজন মদ্যপায়ী, ব্যভিচারী, জুয়ারি ও পুরোপুরি ফাসিক চরিত্রের এক ব্যক্তি ইসলামী খেলাফতের কর্ণধার হয়ে আসে।
কিন্তু ইয়াজিদ ও তার দলবলের প্রকাশ্য পাপাচার দেখেও একমাত্র হযরত ইমাম হোসাইন আলাইহিসসালাম ছাড়া কেউ তার বিরুদ্ধে বিদ্রোহী হতে বা প্রকাশ্যে কথা বলতেও সাহসী হয়নি। আসলে সে যুগে উমাইয়া শাসক গোষ্ঠী ও তাদের সহযোগীরা ইসলামের লেবাস পরেই ইসলামের 12টা বাজানোর আয়োজন পাকাপোক্ত করছিল। ইসলামের এমন দুর্দিনে যিনি স্বাধীনতা, ন্যায় বিচার, মানবিকতা ও সত্যের ঝণ্ডা উঁচিয়ে প্রকৃত ইসলামকে আবারও জাগিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন, তিনি ছিলেন মহামতি হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম লক্ষ্য করেন যে ইসলামের শিক্ষা ও সংস্কৃতিকে পুরোপুরি বিলুপ্তির ব্যবস্থা করছে উমাইয়া রাষ্ট্রযন্ত্র। তাই ইসলামকে রক্ষার ও মানুষকে সঠিক পথ দেখানোর গুরু দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসেন এই মহান ইমাম। তিনি নিজেই এ প্রসঙ্গে বলেছেন,
আপনারা জেনে রাখুন যে এরা তথা বনি উমাইয়ারা সব সময় শয়তানের সঙ্গী। তারা আল্লাহর নির্দেশ ত্যাগ করেছে এবং প্রকাশ্যে দুর্নীতি ও অনাচার করে যাচ্ছে। তারা আল্লাহর বিধানকে নিষিদ্ধ করেছে এবং জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। তারা আল্লাহ যা যা নিষিদ্ধ বা হারাম করেছেন সেই সবকে হালাল বা বৈধ করেছে এবং আল্লাহ যেসবকে হালাল করেছেন সেসবকে হারাম করেছে। ইমাম হুসাইন আল ইসলাম আরও বলেছেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমাদের পক্ষ থেকে যা হচ্ছে তা রাষ্ট্র ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা নয়, দুনিয়ার স্বার্থ হাসিলও আমাদের লক্ষ্য নয়, বরং তোমার দিনকে বাঁচিয়ে রাখা তোমার ভূখণ্ডকে সংস্কার আনা ও নির্যাতিত ব্যক্তিদের স্বস্তি দেওয়ার জন্যই আমরা কিয়াম করেছি, যাতে ধর্মের ফরজ বিষয় ও বিধানগুলো বাস্তবায়ন করা হয়।
এভাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হিসেবে ইমাম হুসাইন আলাইহিসসালাম দুনিয়ার বুকে ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে রক্ষার জন্য কারবালার মহাবিপ্লবে ঝাঁপিয়ে পড়েন। মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী আন্তরিক চিত্তে যথাসময়ে এই জরুরিতম দায়িত্বটি পালনের জন্য নিজের সন্তান ও জীবনসহ সবকিছু বিলিয়ে দেওয়ার মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম। তাই মহান আল্লাহ তাঁর একনিষ্ঠ এই প্রেমিক ও তাঁর সঙ্গীদের জন্য বিশ্বের সব যুগের মুমিন মানুষের হৃদয়ে দান করেছেন অনন্য মমত্ববোধ আর শ্রদ্ধা। একদিকে এই ইমাম ও তাঁর সঙ্গীদের অতুলনীয় বীরত্ব, সাহসিকতা ও আপোষহীনতা এবং চরম আত্মত্যাগ, আর অন্যদিকে ইয়াজিদের নেতৃত্বাধীন তৎকালীন তাগুতি বাহিনীর চরম নৃশংসতা ও পাশবিকতার ফলে সৃষ্ট মর্মান্তিক নানা ঘটনা ও দৃশ্যপট কারবালার মহাবিপ্লবকে করেছে মানব জাতির ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও বীরত্বপূর্ণ অধ্যায়। তাই মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সবাই এই বিপ্লবের মহানায়ক ও তার বীর সঙ্গীদের জন্য অশ্রু বিসর্জন করে আসছে গর্ব ভরে। মানব জাতির শোকের এই অশ্রুকে জমা করা হলে তা হবে হয়তো একটি সাগরের সমান।
অন্যদিকে মহাপাপিষ্ট ইয়াজিদ এবং তার সঙ্গী ও দলবল বা পৃষ্ঠপোষকদের প্রতি মানুষের মনে যে ঘৃণা জমে আছে তাও সর্বোচ্চ পর্যায়ের। তাই কারবালার মহাবিপ্লব হচ্ছে শোককে শক্তিতে পরিণত করার ও জুলুম আর ক্ষোধাদ্রোহিতাকে মোকাবেলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এ অস্ত্র পরমাণু বোমার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী। কারবালার মহাবিশ্ববিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষা পেতে হলে আমাদেরকে জানতে হবে এ মহাবিপ্লবের নানা দিকের বিস্তারিত ব্যাখ্যা, পটভূমি ও সত্যিকারের ইতিহাস। শ্রোতা ভাই বোনেরা, আগামী পর্বগুলোতে আমরা এসব বিষয়ে আলোচনা করব। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানব জাতির প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি যথাযথ, সর্বাত্মক ও আশাব্যঞ্জক। ইসলামের শিয়া ও সুন্নি উভয় ধারার নির্ভরযোগ্য বইগুলোতেই ইমাম মাহদী আল ইসলাম সম্পর্কে হাদিস ও বর্ণনা রয়েছে। এ সম্পর্কিত বর্ণনাগুলো এত ব্যাপক যে অন্য খুব কম বিষয়ে এত বেশি ও বিস্তারিত বর্ণনা দেখা যায়। এসব বর্ণনার মধ্যে রয়েছে ইমাম মাহদীর বংশ পরিচয়, তাঁর ব্যক্তিত্ব, তাঁর আবির্ভাবের সময়ের নানা বৈশিষ্ট্য ও ঘটনা প্রবাহ, নির্দিষ্ট ও অনির্দিষ্ট কালের জন্য তাঁর অনুপস্থিতি বা অদৃশ্যমান হওয়া, তাঁর রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, তাঁর জন্য অপেক্ষাকারীদের দায়িত্ব ও বৈশিষ্ট্য ইত্যাদি, মানব জাতির শেষ ত্রাণকর্তার আবির্ভাবের সময়কালের নানা ঘটনাবলী সম্পর্কে হাদিসে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে, মুমিন বা বিশ্বাসী মুসলমানদের উচিত সেসবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, কারণ এসবই মুসলমানদের গুরুত্বপূর্ণ বিশ্বাসের অংশ। এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহদীর আবির্ভাবকে অস্বীকার করে সে যেন ইসলামকেই অস্বীকার করল।
শেষ ত্রাণকর্তার যুগ সম্পর্কে ইসলামের এসব বর্ণনা বিশ্বের বঞ্চিত ও নির্যাতিত মানুষকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে সোনালী দিন ও সোনালী ভবিষ্যৎ সম্পর্কে করে আশাবাদী, কারণ ইসলামী শাসন ও ইসলামী নৈতিকতার আলো ছড়িয়ে পড়ার কারণে বিশ্বের সব মানুষ একদিন উপভোগ করবে বস্তুগত ও আধ্যাত্মিক প্রাচুর্যের মাধুর্য। ইসলাম ধর্ম সর্বশেষ আসমানি ধর্ম। এই ধর্ম প্রকৃত ইহুদি ও প্রকৃত খ্রিস্ট ধর্মের পর খোদাই ধর্মকে দিয়েছে পরিপূর্ণতা। তাই মহান ইসলামের আগমনের ফলে মানুষের জন্য অন্য কোনো ধর্মের আর প্রয়োজন নেই। ইসলাম মানুষের জীবনের সব দিককে পরিপূর্ণ করে তাকে সব ক্ষেত্রে সৌভাগ্যের দিশা দিতে সক্ষম, আর তাই ইসলাম ধর্ম বিশ্বজনীন ও সার্বজনীন ধর্ম। সবার জন্য কল্যাণ ও সৌভাগ্য বয়ে আনার শিক্ষা এবং যোগ্যতা এই ধর্মের রয়েছে। ইসলাম ধর্ম জুলুম, বৈষম্য, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার দিক নির্দেশনা দেয়। বর্তমান যুগে প্রচলিত অন্য কোনো ধর্মে এইসব সংকটের বিরুদ্ধে এত কঠোর সংগ্রামী মনোভাব দেখা যায় না, ঠিক যতটা সংগ্রামী মনোভাব দেখায় ইসলাম ধর্ম। প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
বিশ্বের সব জালিম ও তাগুতি বা খোদাদ্রোহী শক্তি এবং অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সংগ্রামের আহ্বান জানাই পবিত্র কোরআন। যেমন পবিত্র কোরআনের সুরা নিসার 75 নম্বর আয়াতে মুমিনদের বলা হয়েছে, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালন কর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। অন্য কথায় ইসলাম হচ্ছে জালিমের শত্রু ও মজলুমের বন্ধু। আর এজন্যই হাদিসের বর্ণনায় দেখা যায়, বিশ্বে যখন নজিরবিহীন মাত্রায় জুলুম ও অনাচার ছড়িয়ে পড়বে তখনই আবির্ভাব ঘটবে ইমাম মাহদী আলাইহিসসালামের। হযরত ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছেন, যখন মহান আল্লাহ আমাদের কায়েম তথা মাহদীকে পাঠাবেন তখন বিশ্ব পরিপূর্ণ হবে ন্যায় বিচার ও সমতায়, ঠিক যেভাবে তার আগে বিশ্ব পরিপূর্ণ হয়ে থাকবে অন্যায়, অবিচার ও নির্যাতনে।
সত্যিকারের কোন ঐশী বা আসমানি ধর্ম মানুষের মধ্যে বৈষম্যের নীতিতে বিশ্বাসী হতে পারে না। মানুষ সাদা কালো, নারী বা পুরুষ এবং যে কোনো গোত্র, জাতি বা যে কোনো বংশেরই হোক না কেন, তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সব নবী রাসূলের প্রচারিত ঐশী ধর্মগুলোতে। ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং এ বিষয়টি রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় লক্ষ্য। ইমাম মাহদীর বিশ্ব বিপ্লবের লক্ষ্যই হল বিশ্বব্যাপী পরিপূর্ণরূপে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাতে বৈষম্য, জুলুম ও অনাচার পুরোপুরি নির্মূল হয়। বিশ্বব্যাপী পরিপূর্ণরূপে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাও তাঁর তথা শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালামের বিশ্ব বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য। এ বিষয়গুলো মানব সমাজ ও মানব সভ্যতার সুন্দরতম আশা আকাঙ্ক্ষার অংশ হওয়া সত্ত্বেও এবং এই লক্ষ্যগুলো অর্জনের জন্য বহু মানুষের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও কেবল কিছু সময়ের জন্য বিশ্বের অল্প কিছু অঞ্চল ছাড়া মানুষ সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি কখনো। কর্তৃত্বকামী ও আধিপত্যকামী শক্তিগুলো অবৈধ নানা স্বার্থ হাসিলের লক্ষ্যে বারবার মানুষের উপর চাপিয়ে দিয়েছে অবিচার, যুদ্ধ ও সহিংসতা। কিন্তু ইমাম মাহদীর বাহিনীর হাতে তারা পরাজিত হলে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার ও শান্তি।
পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের তথা বিশ্বাসীদের ধর্মকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আর আল্লাহ ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, ইমাম মাহদীর যুগে মানুষের অন্তরগুলো থেকে বের হয়ে পড়বে হিংসা, বিদ্বেষ, এবং সে যুগে হিংস্র প্রাণী ও অন্যান্য পশু একই সঙ্গে শান্তিতে বসবাস করবে। সে যুগে যে কোনো নারী ইরাক ও সিরিয়ার মধ্যে চলাচল করবে তাদের দামি গয়না সহ কোনো ভয় ছাড়াই। মানুষ যেখানেই পা রাখবে সেখানেই থাকবে সবুজ উদ্ভিদ ও ঘাসের গালিচা। মহান আল্লাহ ইমাম মাহদীর আগমন বা পুনরাবির্ভাবের পথ ত্বরান্বিত করুন।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার যুগের আরও অনেক বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
بسم الله الرحمن الرحيم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক এই অনুষ্ঠান থেকে আপনাদের সবার প্রতি রইল সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমরা এ পর্যন্ত সূরা বাকারার প্রথম 79টি আয়াতের তাফসীর উপস্থাপন করেছি। আজকের আসরে এর পরের অর্থাৎ 80-84 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরব। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 80 নম্বর আয়াতে বলেছেন,
وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
بني إسرائيل বললো, দোজকের আগুন আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া কখনো স্পর্শ করবে না। হে নবী, আপনি তাদের বলে দিন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবেন না, কিংবা তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না?
গত অনুষ্ঠানে আলোচনা হয়েছে, সাধারণ ইহুদিদের অনেকেরই ঐশী কিতাব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, অথচ তারা অযথাই ভাবত যে ইহুদি জাতি বুঝি শ্রেষ্ঠ জাতি এবং আল্লাহর প্রিয়। তারা ভুল ধারণার বশবর্তী হয়ে বলত, ইহুদিরা কোনো গুনাহ করলেও আল্লাহ অন্যদের চেয়ে তাদেরকে কম শাস্তি দেবেন এবং শুধু অল্প কয়েকদিনের জন্য তারা শাস্তি ভোগ করবে। এ আয়াতে ইহুদিদের ওই অলীক ধারণাকে সম্পূর্ণ মিথ্যা ঘোষণা দিয়ে বলা হয়েছে, এটা আল্লাহর প্রতি তোমাদের মিথ্যা অপবাদ, কারণ তিনি শাস্তি বা পুরস্কারের ক্ষেত্রে তার বান্দাদের ক্ষেত্রে কোনো পার্থক্য করেন না। প্রকৃতপক্ষে বংশ ও গোত্রের ভিত্তিতে কোনো রকম মর্যাদা দাবি করা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র তাকওয়া ও সৎ কাজ মানুষের মর্যাদার মাপকাঠি। পরকালেও আল্লাহ মানুষকে পুরস্কৃত করবেন বা সাজা দেবেন খোদাভীরুতা ও সৎ কাজের ভিত্তিতে। এর পরের দুই আয়াত অর্থাৎ 81 ও 82 নম্বর আয়াতে বলা হয়েছে,
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون
যে পাপ কাজ করে এবং সে পাপ তাকে পরিবেষ্টন করে ফেলেছে তারাই আগুনের অধিবাসী, আর সেখানে তারা স্থায়ী হবে। আর যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারা বেহেশতবাসী এবং সেখানেই তারা চিরদিন থাকবে।
ইহুদিরা দোজকে যাবে না বলে যে ধারণা করত, এর আগের আয়াতে তা উল্লেখ করে বিষয়টিকে আল্লাহর প্রতি ইহুদিদের অপবাদ বলে বর্ণনা করা হয়েছে। আর এই দুই আয়াতে পরকালে আল্লাহর সাজা ও পুরস্কারের মাপকাঠির বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ পাপ করলে এবং পাপের মধ্যে নিমজ্জিত হলে তার অবস্থান যেন আগুনের মধ্যে, ফলে ওই আগুন থেকে পালানোর কোনো উপায় তার নেই। আর এ শাস্তির ক্ষেত্রে ইহুদি জাতির সাথে অন্যান্য জাতির কোনো পার্থক্য নেই। আর চিরস্থায়ী বেহেশতে প্রবেশের জন্য শর্ত হল ইমান ও সৎকাজ। শুধু ইমান কিংবা শুধু সৎকাজের মাধ্যমে বেহেশতে যাওয়া সম্ভব নয়, বরং দুটিই থাকতে হবে। এবারে সূরা বাকারার 83 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। এ আয়াতে বলা হয়েছে,
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا
স্মরণ করো, যখন বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না, বাবা মা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রদের প্রতি সদাচরণ করবে, মানুষের সাথে সদালাপ করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে, কিন্তু অল্প কিছু লোক ছাড়া তোমরা সবাই বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলে।
এর আগে কয়েকটি আয়াতে বনি ইসরায়েল আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল শুধু সে কথাই বলা হয়েছিল, কিন্তু অঙ্গীকারের বিষয়বস্তুর বর্ণনা দেওয়া হয়নি। তবে এ আয়াতে এবং এর পরের আয়াতগুলোয় বনি ইসরায়েলীদের অঙ্গীকারের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ইহুদিরা তাদের ওয়াদা লঙ্ঘন করায়
এসব আয়াতে আল্লাহ পাক তাদেরকে কঠোরভাবে ভর্ৎসনা করেন। নবীদের মাধ্যমে আল্লাহর প্রেরিত নির্দেশ মানুষের বিবেক ও প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ প্রত্যেক মানুষের প্রকৃতির মধ্যেই সঁপে দিয়েছিলেন ধর্মীয় মূল্যবোধ ও প্রবণতা। সব নবীর মূল কথা তৌহিদ ও এক আল্লাহর উপাসনা করা, অর্থাৎ মানুষের কাজ যদি আল্লাহ কেন্দ্রিক হয় তবেই তা কল্যাণ বয়ে আনবে। আল্লাহর ইবাদতের পর তার দ্বিতীয় নির্দেশ হল পিতামাতার আনুগত্য এবং তাদের প্রতি উত্তম আচরণ করা, কারণ তাদের মাধ্যমেই আমরা জন্ম লাভ করি এবং আল্লাহর দয়া ও অনুগ্রহ আসে তাদের মাধ্যমে। বাবা মায়ের প্রতি সদাচরণের পাশাপাশি সমাজের দুস্থ বিশেষ করে আত্মীয় স্বজনদেরকে সাহায্যের কথাও বলা হয়েছে, যাতে মানুষ শুধু নিজের কথা এবং পরিবারের কথাই না ভাবে এবং সমাজের প্রতিও লক্ষ্য রাখে। মানব সেবার পাশাপাশি বিশেষ উপায়ে আল্লাহর উপাসনা অর্থাৎ নামাজের কথা বলা হয়েছে, কারণ স্রষ্টার সাথে মানুষের নিরবচ্ছিন্ন সম্পর্কের প্রয়োজন উপেক্ষা করা সম্ভব নয়। শুধু আচার আচরণই নয়, একজন খোদাভীরুকে কথাবার্তায়ও হতে হবে সুন্দর। শুধু নিজ ধর্মের ও গোত্রের লোকদের সাথেই নয়, বরং মুমিন কাফের নির্বিশেষে সবার সাথে তাকে সদালাপি হতে হবে। এরপর 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং পরস্পরকে নিজেদের মাতৃভূমি থেকে বহিষ্কার করবে না। এরপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে এবং এ ব্যাপারে তোমরাই তার সাক্ষী।
এর আগের আয়াতে আল্লাহর 6টি নির্দেশ বর্ণনার পর এ আয়াতে আরও 2টি নির্দেশের কথা বলা হয়েছে, একটি মানুষের প্রাণের নিরাপত্তা সংক্রান্ত এবং অন্যটি হল মাতৃভূমি ও ঘর বাড়ির উপর মানুষের অধিকার সংক্রান্ত। একটা সমাজের ন্যূনতম প্রাথমিক চাহিদাগুলোর একটি হল জনগণের প্রাণের নিরাপত্তা। সকল ঐশী ধর্মে প্রাণের নিরাপত্তা ও মাতৃভূমিতে বসবাসের অধিকারের কথা বলা হয়েছে। বেঁচে থাকার অধিকার প্রত্যেক মানুষের, সে যে জাতি ধর্ম বা গোত্রেরই হোক না কেন, কেউ মানুষের এ অধিকার হরণ করতে পারে না। তাই হত্যা করা কবিরা গুনাহ এবং দুনিয়াতে এর শাস্তি মৃত্যুদণ্ড, আর পরকালের শাস্তি হল চিরস্থায়ী জাহান্নাম। মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত ও প্রবৃত্তিগত ব্যাপার, তাই ধর্ম এ অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে থাকে। এজন্য মাতৃভূমিতে বসবাসের অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না।
80 থেকে 84 নম্বর আয়াতের প্রধান শিক্ষণীয় বিষয়গুলো একে একে এবার তুলে ধরছি। এক, ধর্মের দৃষ্টিতে বর্ণবাদ সম্পূর্ণ নিষিদ্ধ এবং পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে সমান। দুই, আল্লাহর দেওয়া পুরস্কার ও শাস্তির মাপকাঠি হল মানুষের ইমান ও কাজ। সৎ কাজ ছাড়া কেউ যদি নিছক আশা করে তাতে কোনো লাভ হবে না। তিন, অনেক সময় পাপ মানুষের অস্তিত্বে এমনভাবে প্রবেশ করে যে তার হৃদয় ও আত্মাকে পুরোপুরি ঢেকে ফেলে এবং তার কথাবার্তা ও কাজকর্মে মন্দ ছাড়া আর কিছু থাকে না। চার, মানুষের কল্যাণের জন্যে আল্লাপাক মানুষের কাছ থেকে যেসব অঙ্গীকার নিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তৌহিদ ও এক আল্লাহর উপাসনা, পিতামাতার প্রতি সদাচরণ, দুস্থ লোকজন আত্মীয় স্বজন ও এতিমদের সাহায্য, মানুষের সাথে সদালাপ, নামাজ কায়েম, জাকাত দান, হত্যা ও রক্তপাত পরিহার এবং অন্যের ঘরবাড়ি ও মাতৃভূমির উপর আগ্রাসন চালানো থেকে বিরত থাকা। শ্রোতাবন্ধুরা, কোরআনের আলোর আজকে আসর থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী আসর। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։